ডাক্তারের সাথে কিছু ডাক্তারের সাথে কিছু ডাক্তারের সাথে কিছু ডাক্তারের সাথে কিছু
আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম মাসুমিল্লাহ তারি, পাশাপাশি আমাদের সাথে রয়েছেন হাকিম আব্দুর রব আত্তারি। সুস্থ থাকার জন্য আমাদের কিছু পাথেয় আমরা করতে পারি,
প্রশ্নটি করেছেন পরিপাকতন্ত্র এই বিষয়ে। পরিপাকতন্ত্র আসলে এটা হচ্ছে আমাদের শরীরের মুখ গহ্বর থেকে শুরু করে একেবারে খাদ্যনালী, তারপর হচ্ছে পাকস্থলী বা স্টোমাক, তারপর হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত, তারপর হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত, তারপর হচ্ছে রেকটাম এবং অ্যানাল ক্যানাল। অ্যানাল ক্যানাল মানে হচ্ছে পায়ুপথ বা মলদ্বার।
জিজাই দাওয়া আর দাওয়াই দাওয়া, জিজাই দাওয়া এটাকে বলা হয় যেটা আমরা পেট বইরা ইচ্ছাকৃত ভাবে যেই কোনো খানা খাদ্য খাই এটাকে গিজাই দাওয়া বলা হয়।
একটা জিনিস মনে করি ডক্টর সাহেব, সেটা হচ্ছে যে হয়তো খাবার ভালো খেলে, খাবার অনেক খেলে আমাদের শক্তি অনেক হবে। খাবার অনেক খেলে আমাদের শক্তি অনেক হবে, শক্তি অনেক হলে আমরা ইবাদতও বেশি করতে পারবো, কাজও বেশি করতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালভাবে আমার মনে হয় এরকমের নয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী ছাড়া দর্শকবৃন্দ, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সকলকে জানাই স্বাগতম। একটু ভিন্ন ধর্মী আয়োজন নিয়ে আজকের মাদানী চ্যানেল বাংলার মধ্যে আমরা এসেছি। আর আজকের একজন মানুষকে সুস্থ থাকার জন্য অনেক কিছু জানা দরকার হয়। নিজের শারীরিকভাবে সুস্থতা লাভের জন্য নিজের শারীরিক পরিচর্যা দরকার হয়ে থাকে। আর এই শারীরিক পরিচর্যা সে তখনই করতে পারে যখন সে পরিচর্যা জিনিসটা কি, কিভাবে করতে হবে, কেন করতে হবে জিনিসগুলো যখন জানে, তখনই সে নিজের শারীরিক পরিচর্যা সুস্থতার জন্য যা কিছু দরকার হয় তা সে করতে পারে। আর এই সুস্থতা আমরা কিভাবে লাভ করব, কিভাবে আমরা শরীরকে ভালো রাখব, কিভাবে আমরা রোগ মুক্তি হব, এই সকল জিনিসগুলো আমাদের জানা উচিত, বোঝা উচিত এবং এর উপর আমল করা উচিত। মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু জেনে থাকি, যেভাবে করে রুহানি চিকিৎসার মাধ্যমে আমরা অনেক কিছু আমরা শিক্ষা অর্জন করে থাকি, বিভিন্ন রোগ সম্পর্কে জেনে থাকি এবং এর প্রতিকার সম্পর্কে রুহানি চিকিৎসাও আমরা গ্রহণ করে থাকি। কিন্তু আজকের আমরা একটু ভিন্নধর্মী অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম মাসুমিল্লাহ তারি, পাশাপাশি আমাদের সাথে রয়েছেন হাকিম আব্দুর রব আত্তারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। খাবার অনেক খেলে আমাদের শক্তি অনেক হবে, শক্তি অনেক হলে আমরা ইবাদতও বেশি করতে পারবো, কাজও বেশি করতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালভাবে আমার মনে হয় এরকমের নয়, পরিমিত খাবার খেতে হবে।
আপনার ধারণাটা একেবারে শতভাগ সত্য। তো আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই আপনাকে। যেমন হচ্ছে ইফতারের সময় যে বিষয়টা হয়ে থাকে, আমরা মানে যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক অনেক বেশি ইফতার করি। দেখা যায় কি যে মনে করেন সারাটা দিন আমাদের শরীরে কোনো স্টমাকে কোনো খাবার যায় না, স্টমাকটা পুরো এমটি অবস্থা আছে, খালি অবস্থায় আছে। তো যখন আপনার এখানে অনেকগুলো খাবার যাবে, তার স্টমাকের অ্যাজ ইউজুয়াল যে ব্লাড সাপ্লাই বা ওখানে রক্ত যে পরিমাণ কাজ করে, আমাদের মূলত সবকিছু রক্তের মাধ্যমে পরিচালিত হয়। তো স্টমাকের যে পরিমাণ আপনার ব্লাড সাপ্লাই থাকা দরকার, যখন সেখানে ওভারলোড খাবার যাবে, ওভারলোড খাবার যাওয়ার কারণে সেখানে ওভার ব্লাড যাবে, ওভার ব্লাড যখন যাবে তখন ওই জায়গায় ব্লাডের অ্যাক্টিভিটি বেড়ে যাবে। মানে অর্থাৎ আপনার শরীরের প্রায় 50-60% ব্লাড তখন স্টমাকের আশেপাশে চলে আসছে, তখন দেখা যায় পেরিফেরাল ব্রেইন এবং শরীরের অন্যান্য যে পার্টগুলো আছে সেখানে রক্ত সঞ্চালন কমে যায় বা সার্কুলেশন কমে আসে। যেমন ব্রেনে যখন সার্কুলেশন কমে যাবে তখন ব্রেনটা একটু নিস্তেজ হয়ে যাবে, তখন আপনি দেখবেন ইফতারের পরপরে, ও যারা একটু বেশি ইফতার করে ইফতারের পরপরে শরীরটা আর ওনাদের নড়াচড়া করে। হ্যাঁ, আসলে এই ছেড়ে দেওয়ার মানেটা হচ্ছে ওনার শরীরের প্রায় সব রক্তই আপনার স্টমাকের আশেপাশে চলে আসছে আর ব্রেইন বা অন্যান্য জায়গা খালি, মানে খুব একটা খালি না, মানে তুলনামূলকভাবে কমে আসছে। আর আরেকটা মানে আমাদের স্যাররা, বড় বড় স্যাররা সবসময় যে পরামর্শটা দেন আর কি, যে খাবার গ্রহণের বিষয়, যে তুমি সকালের খাবারটা সবসময় রাজার মতো খাবা, দুপুরের খাবারটা তুমি খাবা রানীর মতো মানে হালকা, আর রাতের খাবারটা তুমি প্রজার মতো খাবা, তাহলে মোটামুটি তুমি সুস্থ থাকবে।
আচ্ছা আচ্ছা, আসলে আমাদের যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা ইনআম দান করেছেন, আনআমতা আলাইহিম, যাদেরকে পুরস্কৃত করা হয়েছে, যাদেরকে আমরা আল্লাহর বলি বলে থাকি, তাদের অবস্থা, তাদের কথা শুনলে মনে হয় যে তারা কিভাবে জীবন অতিবাহিত করছেন। কাশফুল মাহজুব একটি কিতাব, দাতা আলী হাজবেরি দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহ আলাই, যিনার মাজার শরীফের মধ্যে আমাদের খাজা মনিদুল চিশতি রহমতুল্লাহ আলাই 40 দিন চিল্লা করেছেন, ওই দাতা আলী হাজবেরি রহমতুল্লাহ আলাই লিখিত কিতাব কাশফুল মাহজুব, এর 453 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা উল্লেখ রয়েছে, যেহেতু সেদিন আবু সাঈদ খুজ্জার রহমতুল্লাহ আলাই এর বর্ণনা, যে আমার অভ্যাস ছিল প্রতি তৃতীয় দিনে খাবার খাওয়া। একদা সফরের সময় জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আর খাবার না খাওয়া অবস্থায় দ্বিতীয়বার তৃতীয় দিন শুরু হয়ে গেল, অনেক ক্ষুধা লেগেছিল, দুর্বলতার কারণে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে গেলাম। এরই মধ্যে অদৃশ্য থেকে আওয়াজ এলো, আবু সাঈদ, নফসকে খুশি করার জন্য খানার আকাঙ্ক্ষা করবে নাকি কিছু খাবার ছাড়া দুর্বলতা দূর করতে ইচ্ছুক? আমি বললাম, ইয়া আল্লাহ, আমি শুধু শক্তি চাই। তার রহমতুল্লাহ আলাই বর্ণনা যে তখন আমার মাঝে এমন শক্তি সৃষ্টি হয়ে গেল, সেখান থেকে উঠলাম এবং কোনো কিছু পানাহার করা ব্যতীত আরো 12 মঞ্জিল পথ অতিক্রম করলাম। আল্লাহ আল্লাহ তার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকে আমাদের গুনাহ ক্ষমা হোক। দেখুন, আল্লাহর ওলিগণের কথা আলাদা। 3 দিন পর পর খানা খেতেন, তো 6 দিন পরে যখন উনি মানে ক্ষুধার্ত হয়ে গেলেন, তখন খানার ইচ্ছা পোষণ হলো, অদৃশ্যতে আওয়াজ এলো, তুমি কি নফসকে খুশি করতে চাও? তখন তিনি বলে, আমি শক্তি চাই। আল্লাহ তাআলা তাকে শক্তি দান করলেন। আসলে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর ভরসা আমাদের মাঝে অনেকটা কম হয়ে গিয়েছে। আজকে এত রোগ আর রোগ, চারিদিকে শুধু রোগ, শুধু রোগাগ্রস্ত, এই পেট খারাপ, এই গ্যাস্ট্রিক, এই আলসার, এই ক্যান্সার, আরো মানে হাজারো রোগ রয়েছে আমাদের শরীরের মধ্যে। আমার মনে হয় ডক্টরের কাছে গেলে, শরীর চেক আপ করানো হয়, তাহলে এমন লোক কম পাওয়া যাবে যে আপনার কোনো রোগ নেই, আপনি বাসায় গিয়ে ঠিক মতো খানা দাও, এরকম লোক খুব কম পাওয়া যাবে মনে হয়। কিন্তু আল্লাহর ওলিগণের উপর কোরবান হয়ে যান। মাদার সাহেব, দর্শক বৃন্দ, আমরা জানতে ছিলাম পরিপাকতন্ত্র নিয়ে এবং পরিপাকতন্ত্রকে ভালো করার জন্য, অসুস্থ থেকে সুস্থ রাখার জন্য আমাদের কি করতে হবে, কি করণীয়, কি খেতে হবে, কি না খেতে হবে, সম্পূর্ণ ব্যাপারটা আজকের আমরা অনুষ্ঠানের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে করে আমাদের দর্শকদের জন্য সুবিধা হয়, আমরা জানতে পারি এবং নিজেদের সুস্থ রাখার জন্য আমরা এগুলো মানতে পারি, এর উপর আমল করতে পারি। শুরুতেই হাকিম সাহেবের কাছে যাব যে গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য, এর আগে আমরা পেটের যে একটা বিমারি, পরিপাকতন্ত্রের যে একটা রোগ, তা হচ্ছে পেপটিক আলসার, পেটে গ্যাস হওয়া, এই গ্যাস থেকে বাঁচার জন্য আপনি কি পরামর্শ দিচ্ছেন?
আমাদের গ্যাস্ট্রিক থেকে অথবা পাকস্থলীর প্রদাহ কিবা এই এটাকে যেগুলা বলা হয়, এটা অত্যন্ত এই খারাপের থেকে বাঁচাইতে গেলে আমাদেরকে নরম তরল খানা খেতে হবে। এক নম্বরে, দুই নম্বরে, আমাদের ঘরোয়া চিকিৎসা অনেক সময় আমাদের হাতের নাগালে থাকে, যেগুলা খাদ্যের মাধ্যমে আমরা এটাকে নরমাল করতে পারি।
আচ্ছা আচ্ছা,
যেমন নাকি মূলা, একটা টাকা পয়সা লাগবে না, মূলা
কিন্তু টাকা লাগবে না ভাই,
মূলা এটা তো এরকম না যে ডাক্তারের ইয়াতে আমার অত্যন্ত আমার ভেজারে পড়বে, অনেক কিছু পারবো, এটা পরীক্ষা করো, সেটা পরীক্ষা করো, এটার ভিতরে তার পড়লো না।
সরকারের জন্য মূলা কিনে নিয়ে আসি,
মূলা আর কিনে নিয়ে আসো, কাঁচা পেঁপে,
কাঁচা পেঁপে
খেতে, কাঁচা পেঁপে তরকারি
ঘরোয়া পদ্ধতিতে আমরা চিকিৎসা নিতে পারি।
তারপরে আমাদের গাজর আছে, তারপরে আমাদের পটল আছে, পালং শাক আছে, শালগম আছে, পটল আছে, এগুলা আমাদের এই সবজি বানিয়া অল্প সিদ্ধ করে আমরা খেতে পারি,
তাহলে
আমাদের গ্যাস কমে যাবে। গ্যাসের উপদ্রব্য যে এটা যেভাবে আমাদের হয়, গ্যাসের কারণে পাকস্থলী যে যে খারাপিটা করে, নিয়মিত এই ধরনের খাদ্য আমাদের ঘরোয়া খাদ্য খাইলেই, এবং কি আনার দানা আছে, ডালিমের বীজ যেটাকে বলি আমরা, এবং আমরা মৌরি একটা জিনিস, মৌরি গুয়া মৌরি অনেকে বলে থাকে, ওইটাও যদি আমরা খাই আজওয়াইন, যেমন দেশি আজওয়াইন দেশিটাও যদি আমরা অনেক সময় তরকারির সাথে অথবা নিজে চাবাইয়া খাই অথবা এইভাবে খাই, এটা পাকস্থলীকে অত্যন্ত সুস্থ রাখবে এবং কি ফিরাইয়া আনবে। তার এই যে গ্যাস্ট্রিক জাতীয় যতগুলা জিনিস, এটার প্রদাহ যেভাবে আমাদের উপর দিকে আসে তখন উপর দিকে আসবে না, সেটা নর্মালি ভাবে নিচের দিকে চলে যাবে, আর এটা অতি তাড়াতাড়ি এটাকে ঠিক করে নিয়ে আসবে, নর্মাল করে নিয়ে আসবে।
মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বললেন। হয়তো অনেক দর্শক শুনেছেন এবং এর উপর আমলও করা শুরু করে দিবে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আসলে আমরা যারা রয়েছি না, একটা যখন কাজ শ্রবণ করি, একটা ব্যাপার যখন শ্রবণ করি, তখন আমি এর প্রতি উদ্বুদ্ধ হয়ে যাই। আমার স্মরণ আছে যে আমি আল্লাহ তাআলার নিয়ামতাদি অনুষ্ঠান করতেছিলাম, এর মধ্যে আপেলের ব্যাপারে আল্লাহ তাআলার নিয়ামত, অনেক বড় নিয়ামত আপেল, এই আপেল খেলে কি হবে। এখন আমার পাশেই বসা ছিলেন এক ইসলামী ভাই, সে কখনো আপেল খান না, মানে বলে আমি আপেল খেতে পারি না, আমার আপেল ভালো লাগে না। তো আমার ওই আল্লাহ তাআলার নিয়ামত রাজি অনুষ্ঠান শুনে সে 2 কেজি আপেল কিনে নিয়ে বাসায় গেছে। অর্থাৎ এ থেকে বোঝা যায়, বুঝাতে চাইলাম এইটা, যে আমরা যখন শ্রবণ করি তখন আমাদের মনে চায় এই আমলগুলো আমরা করি, কিন্তু কন্টিনিউ আমরা করতে পারি না। আসলে একসাথে মনে চাচ্ছে আমি এখনই সুস্থ হয়ে যাই, কিন্তু এটা সম্ভব নয়। আমাদের কি করতে হবে, কন্টিনিউ অল্প অল্প করে, যেমন হাকিম সাহেব যেটা বললেন যে মূলার কথা বললেন, গাজরের কথা বললেন, তারপরে পটলের কথা বললেন, হ্যাঁ আরও যে পেঁপের কথা বললেন, এই খাবারগুলো যদি আমরা কন্টিনিউ অল্প 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 করে সবজি করে আমরা খাই, তাহলে আমরা এই রোগ থেকে মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর রোগ মুক্তি হলে কি হবে, আমরা আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করতে পারবো, হালাল পথে রোজগার করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। পরিপাকতন্ত্রের যে মূল কাজ খাদ্যকে নিয়ে, অর্থাৎ আমরা খানা খাচ্ছি, অনেক সময় দেখা যায় যে আমরা শক্ত খানা খাই, নরম খানা খাই, অথবা বিশেষ করে যখন কোরবানির সিজন চলে আসে, এখন ঈদে কুরবান অর্থাৎ ঈদুল আজহা চলছে, তো এখন অনেকের ঘরে গোশত রয়েছে যারা কোরবানি দিচ্ছেন, যারা কোরবানি দিচ্ছেন না তাদের ঘরেও গোশত রয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে গোশত বেশি করে খাচ্ছি এখন। এই যে কোনো জিনিস, কিন্তু দর্শক শ্রোতা আমরা অনেকেই জানি যে কোনো জিনিস বেশি খেলে অবশ্যই আমাদের ক্ষতি রয়েছে, ক্ষতি হবে, পরিমিত খেতে হবে। কিন্তু আমরা এই সময়টা আমরা লক্ষ্য করি না যে খানা যাই আসে, সামনে আসে, নিজের ঘরে হোক, প্রতিবেশীর ঘরে হোক, আত্মীয় স্বজনের ঘরে হোক, যেখানেই যাচ্ছি সেখানেই গোশত। কেননা এখন গোশত ছাড়া আর কোনো তরকারি নেই। এখন ডক্টর সাহেবের কাছে জানার ই হচ্ছে যে এই যে আমরা গোশত খাচ্ছি, নিশ্চয়ই গোশতের মধ্যে আপনার উপকারী দিক রয়েছে, যখন আমরা বেশি গ্রহণ করব তখন তার ক্ষতিকরও হতে পারে, এই এবং এই গোশতের কারণে আমাদের শারীরিক কি উপকার হয় এবং কি ক্ষতি হতে পারে বেশি গ্রহণ করলে, এ সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে, যেহেতু এখন সিজন চলছে গোশতের সিজন,
যেহেতু এখন কোরবানির সিজন। তো কোরবানি দেখা যায় কি, আমাদের দেশে আমরা সাধারণত, আমরা এই বাংলাদেশিতে আমরা যারা আছি, আমরা মানে যে হয় গরু অথবা খাসি, অথবা অনেকে যারা একটু আভিজাত্য পরিবার তারা আমরা দুম্বা অথবা উট দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমরা এইখান থেকে যে গোস্তটাই পাই সেই গোস্তটাকে মেডিকেল টার্মে বলা হয় রেড মিট বা লাল মাংস। এখানে আলোচনাটা যদি আমরা লাল মাংস কেন্দ্রিক করি তাহলে বিষয়টা মানে একটু সুন্দর হবে। লাল মাংস কেন বলছি, কারণ এখানে একটা মায়োগ্লোবিন থাকে মাসালের মধ্যে, এই মায়োগ্লোবিন থাকার কারণে মাংসটাকে দেখতে লাল লাগে। কিন্তু দেখা যাবে আপনি মুরগির মাংস বা অথবা অন্যান্য যে মাংসগুলো আছে এগুলা দেখতে খুব একটা লাল নয়। তো এখন এই যে লাল মাংসটা আছে, এই লাল মাংসের আপনার আমাদের শরীরের জন্য অত্যন্ত আবশ্যকীয় একটি উপাদান, অত্যন্ত অপরিহার্য, একবারে আপনি এটাকে ফরজ বলতে পারেন, আল্লাহ আলমিন একটা নিয়ামত আমাদের জন্য, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে কোরবানির মাধ্যমে আমাদের যে গোশত খাওয়ার যে প্রচলন, অবশ্যই এখানের মধ্যে একটা না একটা আল্লাহ আলমিনের হেকমত আছে। তো তার ধারাবাহিকতা বলতেছি, এই গোশতটা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। তো কেন উপাদান, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ফার্স্ট ক্লাস প্রোটিন, আমি প্রথম দিকে বলেছিলাম যে প্রোটিন দুই প্রকার, একটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন, একটা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিন বা এটাকে প্রথম শ্রেণীয় আমিষ বলা হয়, অথবা যেটা সেকেন্ড ক্লাস সেটাকে বলা হয় দ্বিতীয় শ্রেণীয় আমিষ। ফার্স্ট ক্লাস প্রোটিন কোনগুলা? সেটা হচ্ছে আমরা যেটা সরাসরি আরেকটা প্রাণী থেকে পেয়ে থাকি, যেমন আমরা মুরগির মাংস যেটা সেটা আমাদের জন্য ফার্স্ট ক্লাস প্রোটিন, গরুর মাংস যেটা সেটা আমাদের জন্য ফার্স্ট ক্লাস প্রোটিন, কিন্তু আমরা ডাল খাই, এই ডালটা হচ্ছে আমাদের জন্য সেকেন্ড ক্লাস প্রোটিন। তো এখন আমার এই ফার্স্ট ক্লাস প্রোটিনের মূলত ফাংশনটা কি, কাজটা কি, সেটা হচ্ছে আমাদের মূল একেবারে প্রথম যে সে প্রিলিমিনারি যে কাজটা আমাদের শরীরে করে থাকে সেটা হচ্ছে সে আমাদের মাসল বিল্ড আপে হেল্প করে। মাসল বিল্ড আপে সে আমাদের হেল্প করে, কীরকম, আমাদের শরীরের যে গোস্তের মানে যে মাসলগুলো আছে এইটার যে ক্ষয় হয় এই ক্ষয়টা পূরণে সে সহযোগিতা করে। তারপর হচ্ছে আপনার এটার বৃদ্ধিতে সহযোগিতা করে। তারপর আমাদের শরীরের যে বোনসগুলো অর্থাৎ অস্থি বা হাড় যেটাকে বলি আমরা, এই হাড়টাও কিন্তু প্রোটিনের সমন্বয়ে গঠিত, অর্থাৎ হাড়ের গঠনের জন্য আপনার প্রোটিনটা অপরিহার্য। তারপর আমাদের যে টিথ আছে অর্থাৎ আপনার দাঁত, এই দাঁতটাও আপনার প্রোটিনের এখানে উপাদান আছে, এখানেও আমাদের গোস্ত লাগবে, এর মানে অপ্রয়োজনীয়তা মানে অনস্বীকার্য। এরপর আমরা যদি আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা, দেখেন যে আমাদের শরীরে কোনো একটা ফরেন পার্টিকল যদি ঢুকে, ফরেন পার্টিকল বলতে যেটা আমাদের শরীরের অংশ না, সেই অংশটা বাইরের থেকে আসছে, যেমন একটা অর্গানিজমের কথাই বলি, একটা ব্যাকটেরিয়া আমার শরীরে প্রবেশ করছে, তখন সে আমার শরীর সেটাকে ট্রিট করে অ্যান্টিজেন হিসাবে, আর শরীর তখন সাথে সাথে তার অ্যাগেনস্টে অনেকগুলা প্রোডাকশন সৃষ্টি করে, সেটাকে বলা হয় অ্যান্টিবডি। এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির যে যুদ্ধ, অর্থাৎ এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি যদিও মানে প্রাসঙ্গিক ক্রমে চলে আসছে, সেটা হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেদিন থেকে আমরা অনবরত ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি, এবং যতক্ষণ পর্যন্ত আমরা ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দেগিতে রাখবে। যখনই আমরা তাদের সাথে যুদ্ধে হেরে যাব তখনই আমাদের দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে। এটা হচ্ছে একটা মানে বেস কনসেপ্ট,
আপনার সায়েন্টিফিক
কনসেপশন। জি, তো এখন ওই যখন আমাদের কাছে যুদ্ধটা কিরকম, যুদ্ধটা হচ্ছে আমাদের শরীরে একটা অর্গানিজম ঢুকলো, এখন একটা ব্যাকটেরিয়া, সেটাকে আমরা অ্যান্টিজেন হিসেবে ট্রিট করছি। তারপর হচ্ছে তার সাথে এখন কীটটা কিভাবে তার সাথে আমরা যুদ্ধ করবো, শরীরে একটা উপাদান সৃষ্টি করে দিব সেটাকে বলা হচ্ছে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা সৃষ্টি হয় আপনার প্রোটিনের সমন্বয়ে, অর্থাৎ যুদ্ধ করতে গেলেও একটা ফরেন পার্টিকেলের এগেনস্টে যুদ্ধ করতে গেলেও আপনার প্রোটিনের প্রয়োজন, শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেওয়ার জন্য আপনার প্রোটিনটা প্রয়োজন। তারপর হচ্ছে আমাদের যে হরমোন, হরমোন অত্যন্ত উপাদান, প্রয়োজনীয় উপাদান শরীরের, সেটা হচ্ছে কি কি আমাদের স্বাভাবিক কাজগুলোকে আরেকটু মানে গতিশীল করার জন্য আর একটু মানে প্রভাবক হিসেবে হরমোন এখানে কাজ করে থাকে। তারপর হচ্ছে এই আপনার এই গোস্তের মধ্যে আপনার ফেরাস বা তারপর হচ্ছে আয়রন, তারপরে ফসফরাস, জিঙ্ক, এই ধরনের কিছু আপনার নিউট্রিয়েন্ট আছে, এগুলো শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। এগুলো থাকার কারণেও আমরা এই গোস্ত এই এইগুলা এই খাবারগুলো যদি এই উপাদানগুলো নেওয়ার জন্য আমরা গোস্তের স্মরণাপন্ন হইতে হবে, অর্থাৎ কোনো অংশে আপনি গোস্তের উপকারিতা অস্বীকার করতে পারবেন না, এর প্রয়োজন আমাদের শরীরে অত্যন্তভাবে জরুরি। আচ্ছা, তারপর আরেকটি বিষয় সেটা হচ্ছে এখন যদি এতই প্রয়োজনীয় হয় তাহলে তো এখন দেখা যাবে আমাদের সবাই শুধু গোস্ত খাওয়া শুরু করবে। হ্যাঁ, তো এই যে আপনি যে কথাটা বললেন মানে শুরুতে যে পরিমিত, এখানে যদি আমরা পরিমিত ভাবে গোস্তটা না খাই তখন দেখা যাবে সমস্যা সৃষ্টি হচ্ছে।
আচ্ছা,
জি, এখন হচ্ছে গিয়ে কি গোস্তের যেমন উপকারিতা আছে এটাকে যদি আমরা ঠিক মতো খেতে না পারি, এটাকে যদি আমরা ঠিক মতো ব্যবহার করতে না পারি, এটা আমাদের শরীরের জন্য কাল হয়ে দাঁড়াবে। আমাদের অবশ্যই এটার অপকারিতা থাকবে। এটার মূল অপকারিতা হচ্ছে এই গোস্তের মধ্যে একটা ফ্যাট থাকে, এই ফ্যাটের নাম হচ্ছে ট্রাইসল গ্লিসারল, আর এটার নাম হচ্ছে আপনার এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন। আমরা জানি কোলেস্ট্রল দুই প্রকার আমাদের শরীরে, যে কোলেস্ট্রল থাকে একটা হচ্ছে উপকারী কোলেস্ট্রল, একটা হচ্ছে ক্ষতিকর কোলেস্ট্রল। না, কোলেস্ট্রল হচ্ছে মূলত কোলেস্ট্রল চার প্রকার, কাইলোম্যাক্রন, এলডিএল, বিএলডিএল, এইচডিএল, এই চারটা। এর ভিতরে হচ্ছে আপনার এই এইচডিএল উপকারী শরীরের জন্য, আর আপনার এই যে ট্রাইসল গ্লিসারল এবং এলডিএল এগুলো হচ্ছে ক্ষতিকর, কিন্তু এই ট্রাইসল গ্লিসারল আর এলডিএলটা থাকে হচ্ছে গোস্তের মধ্যে। জি, যার কারণে আমরা যারা বেশি বেশি রেডমিট খাবো স্বাভাবিকভাবে আমরা ট্রাইসল গ্লিসারল এবং কোলেস্ট্রল এলডিএল শরীরের মধ্যে বেশি নিয়ে আসতেছি, অর্থাৎ ক্ষতিকর যে কোলেস্ট্রলটা আছে সেটা আমাদের শরীরে বেশি চলে আসতেছে।
যারা আমরা কোলেস্ট্রলের রোগী ভুগছি, জি জি, অভিযোগ আমার শরীরে কোলেস্ট্রল বেশি,
চর্বি বেশি বা ফ্যাট বেশি হয়ে গেছে,
তাদের জন্য পরামর্শ হচ্ছে গোস্ত কম খাওয়া।
অবশ্যই অবশ্যই গোস্ত কম খাওয়া, জি, এটা এটা মূলত ক্ষতিটা কিভাবে করে আমি আপনাকে মানে ব্যাখ্যাটা দিলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন বা দর্শক শ্রোতা বুঝতে পারবে যে দেখুন, আমরা যখন এই এলডিএল আর কোলেস্টেরল এলডিএল এবং আপনার ট্রাইসলগ্লিসারলটা শরীরে বাড়াই ফেলতেছি, তখন সে কি করে আমাদের যে ব্লাড ভেসেল অর্থাৎ ধমনী আছে, রক্ত ধমনী, এই ধমনীর যে ওয়ালটা আছে এই ওয়ালটাকে সে ঠিক করে দেয়, এটা মানে শক্ত করে দেয়। আমাদের রক্ত যখন চলাচল করে তখন সে প্রয়োজন অনুসারে সে বড় হয় আবার ছোট হয়, কিন্তু সে যখন ঠিক হয়ে যায় শক্ত হয়ে যায় সে প্রয়োজন অনুসারে বড় হইতে পারে না ছোট হইতে পারে না, যার ফলে কি হয় হার্টে যে পরিমাণ রক্ত যাওয়া প্রয়োজন সেই পরিমাণ রক্ত হার্ট পায় না। হ্যাঁ, এই এই ধরনের ঘটনা যদি বারংবার দীর্ঘ সময় ঘটতে থাকে তখন হঠাৎ করে মায়োকার্ডিয়াল ইনফেকশন দেখা দিতে পারে, অ্যাকিউট করোনারি সিন্ড্রোম বলে রোগ আছে এটা দেখা দিতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে, এই ধরনের রোগ। জি, তারপরে হার্ট মানে সিভিডি বলা হয়, কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার, বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার উনি ভুগতে পারেন। তারপর আরেকটা হচ্ছে কি, আপনার মৃত্যু ঝুঁকিটা বাড়ায় দিবে। রিসেন্ট আমেরিকার একটা জার্নালে প্রকাশ হয়েছে, সেটা হচ্ছে আপনার যে যারা প্রতিদিন মিনিমাম 100 মিলিগ্রাম রেড মিট গ্রহণ করে, রেড মিট গোস্ত গ্রহণ করে, লাল গোস্তরা গ্রহণ করে প্রতিদিন 100 মিলিগ্রামের উপরে, দেখা যাচ্ছে তাদের কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার অর্থাৎ হার্ট কেন্দ্রিক, হার্ট এবং রক্তনালী কেন্দ্রিক যে রোগগুলা স্বাভাবিক মানুষের চেয়ে সেটা 15% বেশি হয়। তারপরে জি, তাদের ব্রেইন স্ট্রোক যেটা, এই ব্রেইন স্ট্রোক আমাদের খুব পরিচিত, হ্যাঁ, এই ব্রেইন স্ট্রোক তাদের 11% স্বাভাবিক মানুষের চেয়ে তুলনায় বেশি হয়। তারপর হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বৃহদন্ত যেটা আছে এবং প্রস্টেট, বৃহদন্ত এবং প্রস্টেট ক্যান্সারের পরিমাণ 17% তাদের বেড়ে যায় যারা শুধুমাত্র 100 মিলিগ্রাম গোস্ত প্রতিদিন দৈনিক খায়। দেখুন এটা আমাদের ঘর হামেশা আমরা কিন্তু এটার সাথে ইউজ
করি, গ্রাম হয়তো এক টুকরা
দেড় টুকরা হবে এর বেশি না,
আমরা তো যখন খাই তখন এক টুকরা দেড় টুকরা, অনেকে তো বলে আমি একসাথে বসে 1 কেজি গোস্ত খেতে পারবো,
জি
বলে
বলে খেয়ে
ওঠে না, খেয়ে ওঠে,
জি
তাড়াতাড়ি খাওয়ার জন্য খেয়ে ফেলে তারপর অবস্থাটা কি হবে আল্লাহু আকবার। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য পরিমিত খাবার গ্রহণ অবশ্যই করতে হবে, আমরা যে কোনো খাবারই খাই না কেন, গোশত হোক, মাছ হোক অথবা অন্য কোনো উপাদানই হোক না কেন, খাদ্য উপাদান যেটাই হোক না কেন, আমাদের পরিমিতভাবে খেতে হবে। যদি পরিমিত না খাই তাহলে এই খাবার আমাদের যেটা হেকিম সাহেব বলে অখাদ্য, অখাদ্যে পরিণত হবে, অর্থাৎ এটা আমাদের শরীরে আর কাজ করবে না, এটাকে সমস্যা সৃষ্টি হয়ে যাবে, এটা খাদ্য হলো না, এটা অখাদ্য হয়ে গেল। খাদ্য ওটাকেই বলা হয় যে খাদ্যের মাধ্যমে আমাদের কি হবে, আমাদের শরীরে শক্তি অর্জিত হবে, পাশাপাশি আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা, আমাদের রোগ মুক্তি হবে যে খাবারের মাধ্যমে। তো যদি আমরা পরিমিত খাবার খাই আর বুদুগণের দিনে অভ্যাস সুন্নতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আমল করি, ক্ষুধা থেকে কম খাওয়া, অল্প অল্প খাওয়া, ভালোভাবে চিবিয়ে খাওয়া, ছোট ছোট রকমা বানিয়ে ভালোভাবে চিবিয়ে খাওয়া, তাহলে ইনশাআল্লাহ তারা এই রোগগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আরেকটা জিনিস যেটা যে আপনি গোশতের ব্যাপারে বললেন, পাশাপাশি অনেকগুলো রোগের কথা বললেন না,
মৃত্যু ঝুঁকি, যে এই সমস্যাগুলোর মাধ্যমে মৃত্যু ঝুঁকি বাড়ে। তারপর হচ্ছে আরো কিছু সমস্যা করে, বিষয়টা আমেরিকার জার্নালের এই তথ্যটা এই জন্য দিলাম যেহেতু কোরবানের সিজন, আবার আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ মানুষের মধ্যে গোশতের যে গোশতপ্রিয়তা, হ্যাঁ, এবং ভোজন বিলাসিতা এটা অনেক বেশি, যার কারণে ওনাদের এই তথ্যটা দেওয়া অত্যন্ত জরুরি বলে আমি তথ্যটা দিলাম। তারপর হচ্ছে দেখেন, আপনি যদি গোশত পরিমিত না খেয়ে অপরিমিত আকারে এবং অনিয়মিতভাবে আপনি যদি এইভাবে গোশত খেতে থাকেন, এরপর হচ্ছে আপনার যে ইন্টেস্টাইন, এই যে আমরা তো এতক্ষণ যাবৎ পরিপাকতন্ত্র নিয়ে আলোচনা করছি, এই পরিপাকতন্ত্রের যে নলগুলো আছে এই নলগুলো দিয়ে খাবারটা নামতে পারবে না, যখনই খাবারটা নামতে পারবে না তখন দেখা যায় সেই ইন্টেস্টাইন অবস্ট্রাকশন করতে পারে, অথবা দেখা যাবে সেই ইনফ্লামেটরি অর্থাৎ প্রদাহ জাতীয় কোনো রোগ করতে পারে, যে আমি বলছিলাম আইবিডি, আইবিএস, এই রোগগুলো সে করতে পারে। তারপর হচ্ছে আপনার অনেকের রোগ, একটা কমন আমাদের অ্যাডাল্ট যারা তাদের যে গাউট বা বাতের সমস্যা, এই গোস্তর কারণে কিন্তু বাত হয়, আমরা এটা জি গোস্তের কারণে বাত হয় আমরা এটা জানি না। তারপর আর্থ্রাইটিস, জয়েন্টে জয়েন্টে পেইন, কারণ হচ্ছে গোস্ত আবার সেরামিউরিক অ্যাসিডটা বাড়াই দেয়। তারপর হচ্ছে আরেকটা সমস্যা হয় কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের প্রবণতাটা বেড়ে যায়, যখন কনস্টিপেশন হয় তখন এই কনস্টিপেশন আমাদের দেশে আমরা খুব হালকাভাবে নিই, কনস্টিপেশন আসলে বা এই কোষ্ঠকাঠিন্য আসলে মানে অনেক সমস্যা করতে পারে। আপনি যদি নিয়মিত কোষ্ঠকাঠিন্য রোগী আপনি হয়ে থাকেন বা আপনার এই যে যে আমাদের যে মলত্যাগ এটা যদি শক্ত হয়ে যায়, এই মলত্যাগটা শক্ত হয়ে গেলে যেখানে মলদার যে মলটা বের হয় এটা যদি বারংবার শক্ত থাকে তখন সেখানে দেখা যায় আলসার হয়, সেটাকে বলা হয় অ্যানাল ফিসার। অ্যানাল ক্যানেলে যদি আলসার হয় তখন অ্যানাল ফিসার বলি।
আর আপনার ক্যান্সারের দিকে চলে যায়
জি, এটা লং টাইম যদি হয়ে থাকে তখন ফিস্টুলা হয়, ফিস্টুলার পর এখানে অ্যাবসেস হয়, ফোড়া হয়, মানে একটা পর্যায়ে যায় সেখানে ক্যান্সার হয়ে যায়। সুতরাং মানে এটা আমাদেরকে রক্ষা করুক, শুরু থেকে আমাদেরকে এই বিষয়টা নিয়ে মানে সচেতন থাকতে হবে,
সচেতন থাকতে হবে। আসলে রোগ মুক্তির জন্য আমাদের যেভাবে চেষ্টা করতে হবে তেমনই ভাবে রোগ যাতে করে না হয় সেভাবে আমাদের সতর্ক থাকতে হবে।
একটা কথা আছে আপনার মানে চিকিৎসাতে আপনার প্রতিরোধ
সতর্ক
থাকাটা,
এটা আমি জানি শুনে দামত বরকাতুল আলী আমাদেরকে বলে থাকেন যে 100 ঔষধের চেয়ে সতর্কতা অবলম্বন করা, মানে 100 ঔষধের একটা ঔষধ হচ্ছে সতর্কতা, এটা আর কি। আমি 100 ঔষধ খেলাম, এই 100 ঔষধ খেয়ে আমি রোগ মুক্তির দিকে যাচ্ছি, তার চেয়ে ভালো আমি এটা মানে ঔষধ না খাওয়ার, ঔষধ খাবো না কিন্তু বর্জন করবো খানাগুলো।
আসলে বাবু আপনি চমৎকার একটা কথা বলেছেন। আসলে দেখেন আপনাদের এই দেশের যখন বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন, এই প্রেসক্রিপশনের একটা অংশে কিন্তু উপদেশ বা কিছু পরামর্শ থাকে বা সতর্কতা থাকে। আমাদের রোগীরা দেখা যায় কি আমরা বিষয়গুলো নিয়ে খুব একটা সচেতন না, আমরা শুধু ওষুধটাকেই জোরালোভাবে নিই, ওখানে যে উপদেশগুলো আছে এটাও যে ওষুধের চেয়ে আরো বেশি বা অনেকাংশে মানে আপনার ওষুধের মতো কাজ করে, এই বিষয়গুলো আমরা বুঝতে পারি না। যদি এরকম হতো ইনশাল্লাহ আমরা অনেকভাবে ভালো থাকতাম। তো গোস্তের বিষয়ে আলোচনা করছিলাম, তো গোস্তের আরেকটা সমস্যা হচ্ছে অতিরিক্ত যদি আপনি গোস্ত খান সে এই গোস্ত আপনার স্থূলতা বা অবেসিটি বাড়াই দিবে, আপনার ওজনটা বাড়াই দিবে। আর আপনার যখন ওজন বেড়ে যাবে আপনার শরীরের তুলনায় যখন আপনার ওজন বেড়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনার শরীরের বিভিন্ন সিস্টেমে বিভিন্ন জায়গায় রোগ আসা শুরু করবে। আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমে কার্ডিওভাস্কুলার ডিজর্ডার দেখা দিবে, রেসপিরেটরি সিস্টেমে রেসপিরেটরি ডিজর্ডার দেখা দিবে, আপনি ভালোভাবে শ্বাস নিতে পারবেন না, দেখা যাবে আপনি কথা বলতে গেলে হাঁপিয়ে যাবেন, সামান্য একটু হাঁটলে আপনি সিঁড়িতে উঠতে পারবেন না। এই মানে ওজন বাড়ানোটা, ওজন বাড়ার যে সমস্যা এটা আসলে বলে শেষ করা যাবে না, প্রতিটা মুহূর্তেই উনি সমস্যায় সমস্যায় জর্জরিত থাকবেন। জি,
সবচেয়ে ভালো খুদরাকে কম খাওয়া।
হ্যাঁ, গোস্তটা যদিও খাই পরিমিত আকারে আমি খাবো,
তো খাবার খেতে হবে, এটা সবচেয়ে বড় জিনিস। যাই হোক, আমরা শুনতেছিলাম যে খাবারের যে অবস্থানটা, গোস্তের খাবার কিভাবে খাবো এবং অন্যান্য খাবার আমাদের পরিমিত খাবার খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। আমরা নিশ্চয়ই এগুলো আমরা শুনেছি এবং এর উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসা দর্শকবৃন্দ, আমরা শুনতেছিলাম পেট সম্পর্কিত আলোচনা, পেটকে সুস্থ রাখার জন্য আমরা কি কি খেতে পারি, কি খাওয়া উচিত হবে না, তো অনেকগুলোই আমরা কথা শুনেছি, অনেক জেনেছি, আরও অনেকগুলো তথ্য রয়েছে। অনুষ্ঠান সময়ও শেষের দিকে আমরা রয়েছি, যার দরুন আমরা অনেক সময় অনেকগুলো কথা বলতে পারি না। যাই হোক, অন্য আরেক সময় আমরা আবারও ডিটেলস আলোচনা করব, কিন্তু এখন যাব হেকিম সাহেবের কাছে। হেকিম সাহেব, আপনি কি পরামর্শ দিতে চাচ্ছেন পেটকে ভালো রাখার জন্য, মানে ঘরোয়াভাবে আমরা কি করতে পারি যাতে করে আমাদের পেট ভালো থাকবে?
ধন্যবাদ। আপনার একটি কথা বারবার আপনি বলেছেন যে আমাদের যে খাদ্যগুলো আমরা যদি ভালোভাবে চিবিয়ে খাই, আমাদেরকে কুদরতে দাঁতগুলা দিছে পাকস্থলীর নেওয়ার পূর্বে, পাকস্থলীতে পাঠাইবার পূর্বে দাঁত দিয়ে ভালো করে চিবিয়ে যদি আমরা খানাটা খাই, পাকস্থলীর অনেক ক্ষেত্রে মানে এটা নিজের জন্য পাকস্থলীর জন্য অত্যন্ত উপকারী হয়ে যায়। এই আমরা যদি ভালো করে চিবিয়ে খাই শক্ত খানাগুলো, আর এইভাবে আমরা পাকস্থলী যারা একটু ঠিক আছে তারা সবসময় নিয়মিতভাবে যদি তারা এই এইভাবে গোস্ত একদিন যদি খেয়ে থাকে, আরেকদিন ডিম খায়, আরেকদিন সবজি খেলো, আরেকদিন ডাল খেলো, আরেকদিন মাছ খেলো, এই সপ্তাহে যদি এরকমভাবে রুটিন রাখতে পারে কখনো তার এই পাকস্থলী খারাপ হওয়ার কোনো প্রশ্ন জাগে না। যদি আউট তার মধ্যে কোনো নিঃশালি
খারাপ হয়ে যায়, যদি যদি খারাপ হয়ে যায় না, তখন কি করবে?
যখন খারাপ হয়ে যায় তখন খারাপ হয়ে গেছে তখন নরম তরল খানা খেতে হবে, পাশাপাশি এটার সাথে কিছু যদি আপনার মানে ওই আমাদের হেকিমের মতো যদি ওষুধ খায় তাহলে জাওয়ারিশ কামনী আছে, তারপরে আপনার জাওয়ারিশ জালিনুস আছে, তারপরে আপনার উপবরণ করি, তাহলে আপনি নিজে ঘরোয়া চিকিৎসার মধ্যে যদি আপনি ওষুধ এটাকে খাইতে চান নিজে বানিয়েও খেতে পারেন। যেমন আছে হরচুকি আমালুকি বাহেরা, এই তিনোটা আপনি একত্রিত করে আধা কুটা করে সেটা, যেমন একটু সামান্য কুটা ইয়া করলাম, এটাকে থেতু করলাম, থেতু করে সেটা রাত্রে ভিজাইলাম সকালবেলায়, এটা পরিমাণ মতো এটার পানিটা সেঁকে ফালাই দেওয়া, এটার ফুজলা যত আছে পানিটা আপনি দৈনিক যেমন এক গ্লাস পরিমাণ খাইলেন।
আবার
আছে আপনি খাবার মধ্যে আপনি আদাটা একটু বেশি ব্যবহার করবেন,
আদা
আদা খাবার মধ্যে আপনি জিরা বেশি ব্যবহার করবেন, তারপরে মৌরি বেশি ব্যবহার করবেন, আর নরম তরল খানার সবসময় এটা তো এটার বিকল্প আর কিছু নাই, পাকস্থলি যারা বেশি খারাপ হয়ে গেছে তাদেরকে নরম তরল খানা খাওয়া জরুরি, শক্ত খাবার খাবে না, কাঁচা পেঁপে সে এইভাবে কাঁচা খাবে, চিবিয়ে চিবিয়ে খাবে, অথবা আপনার এইভাবেই পাকাইও খেতে পারে, পাকাইও খেতে পারে, অল্প এগুলা বেশি সিদ্ধ না করে সেরা শুধু ভাপ দিয়ে সিদ্ধ করে খেতে পারে। তাছাড়া এটার মধ্যে অনেকগুলা জিনিস আছে যে আমি মূলার কথা বলছি যে সব সাহিত্যে বেশি মূলায় কাজ করে, কিন্তু মূলা নিজে হজম হয় না, পাকস্থলি হজম নিজে হজম হয় না, কিন্তু পাকস্থলিকে অত্যন্ত শক্তিবর্ধক করে দেয় সে। কিন্তু মূলাকে যদি আপনি হজম করতে চান তাহলে কাঁচা মূলা যেমন খাইলে কমাজ কম 3-4 ঘন্টা এটাকে এই মূলার টুকরা গুলাকে লবণ দিয়া রেখে দিতে হবে, এবং কি খাওয়ার পরে একটু গুড় খাইতে হবে, তাহলে মূলাও হজম হয়ে যাবে। এটা রয়েছে নিয়ম আর কি। তো এগুলা পাকস্থলি ঠিক রাখার জন্য প্রত্যেকে আসলে আমরা বুঝিয়ে দেব বারবার, এটা স্মরণ থাকবে না, আসলে নিজেরটা নিজের দর্শক বিন্দু আপনারা নিজের নিজে বুঝা, আমার যে আমার এখন আমার বুঝা আছে যে আমার এখন অবস্থাটা কি, আমার পাকস্থলি কোন অবস্থায় আছে, আমার পাকস্থলির কারণে অনেক গ্যাসের কারণে মাথা ঘুরায় চক্রায় শরীর জ্বালা পোড়া অস্থিরতা ক্ষুদামন্দা অনেক কিছু হয়ে থাকে, এগুলাকে নিজেকে নিজে বুঝা চললে আশা করি যে ইনশাল্লাহ আমাদের পরামর্শ থেকে আপনারাও অনেকে এই ঘরোয়া চিকিৎসার অনেক কিছু আপনারা নিজেরা জেনে থাকেন, এবং কি বর্তমানে কোন চিকিৎসার মানুষের অসচেতন নাই, প্রত্যেকে সচেতন, নিজে সচেতন, তো এগুলা সচেতনতা যদি আপনি করতে চান নিজেকে নিজে সেভ করবেন। আর যেইভাবে যেইভাবে এইখানে ভালো মাশাল্লাহ আমাদের এই মাসুম বিল্লাহ সাহেব ডাক্তার সাহেব অনেক ক্ষেত্রে বলেছেন, আর দুই একটা কথাও যদি আপনারা রাখতে পারেন, অতিরিক্ত গোস্ত অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত ক্ষতিকর, অতিরিক্ত গোস্ত না খাইয়ে সেটা যখন আপনার দুর্বলতা পাকস্থলীকে সবল করতে গেলে গোস্ত এবং ডিম আপনার কয়েকদিনের জন্য ছেড়ে দিতে হবে, যখন আবার নর্মাল হবে তখন আবার খান,
পাকস্থলীকে ভালো করে থানকুনি পাতা খেতে পারবে,
থানকুনি পাতা খেতে পারবে,
বেলশুন্ডি
বেলশুন্ডি রস বেলের রস
এগুলো খাওয়া যাবে কিন্তু,
খেতে পারবে। আবার ওই ঘৃতকুমারীর এই যে ইয়াটা আছে না, এই যে ভিতরের পানিটা, এটাও অত্যন্ত উপকারী আমাদের
সাধারণ। মাশাআল্লাহ, অনেকগুলো পরামর্শ আমাদের হেকিম সাহেব দিলেন ঘরোয়া চিকিৎসার মাধ্যমে। আর নিশ্চয়ই আমরা পরামর্শ দিয়ে থাকি, যখনই আপনি দেশীয় চিকিৎসা, ঘরোয়া চিকিৎসা, হেকিমের চিকিৎসা আপনি গ্রহণ করবেন, তখন একজন ভালো হেকিম থেকে আপনার যে পার্সোনাল ডাক্তার রয়েছে তার থেকে পরামর্শ নিয়ে কাজগুলো অবশ্যই করবেন। এখান থেকে বলে দিলাম, আপনি গ্রহণ করলেন, এখন যেটা ওই যে খুশক এবং তরল যে জিনিসগুলো আমাদের হেকিম সাহেব বললেন, কারো শরীরে তাসির গরম রয়েছে, কারো শরীরে তাসির রয়েছে ঠান্ডা, কারো মিডিয়াম, এই জিনিসগুলো আপনি আমি বুঝবো না, হেকিম সাহেব হাত ধরলেই বুঝতে পারবে যে আপনার শরীরের কি অবস্থা রয়েছে। অনেকের আমরা জানি যে মধু শিফা রয়েছে, কিন্তু অনেকের জন্য মধু খাওয়াটা এটা আপনার অকল্যাণকর, অর্থাৎ রোগের কারণ হয়ে থাকে,
বিষাক্ত ধারণ করে,
বিষ ধারণ করে। তো আমরা এটা জানবো না যে আমার জন্য মধুটা কি ক্ষতিকর না অক্ষতিকর। তো সেজন্য আমাদের কি করতে হবে, উপকার আর অপকারী জিনিসটা আমাদেরকে বুঝতে হবে ডক্টর থেকে, হেকিম সাহেব থেকে। সেজন্য আমরা মদনচনের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকি যে যেগুলোই আমরা শ্রবণ করছি, জানবো শুনবো, সেগুলো অবশ্যই আমরা কি করব, কোনো হেকিম সাহেব থেকে, কোনো বিশেষজ্ঞ ডক্টর থেকে আমরা পরামর্শ নিয়ে আমরা কাজগুলো করব। ডক্টর সাহেব, এখন জানতে চাইবো যে আমরা অনেক ক্ষেত্রে যেগুলো আমাদের দর্শকদেরকে বললেন অথবা আমরা বললাম, তাতে মনে হচ্ছে যে আমরা খাবার খেতেই পারবো না, মানে খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে। আসলে খাবার খাওয়া তো বন্ধ করতে পারবো না, পরিমিত খাবার খেতে হবে, কিন্তু এই পরিমিতিটা কেমন খাবো, কি খাদ্য খাবো, এবং যে রোগের কথাগুলো বললেন, অর্থাৎ আমাদের যে এই ক্ষুদ্রান্ত বৃহদান্ত যে রয়েছে, অথবা আমাদের স্টমাক রয়েছে,
অ্যাবডোমেন রয়েছে,
এগুলোকে আমরা ভালো রাখার জন্য আমরা কি করতে পারি? হাকিম সাহেব পরামর্শ দিয়েছেন তার মতে, আপনার মতে আপনিও কিছু পরামর্শ দিন।
চমৎকার প্রশ্ন। আসলে আমি মানে উপকারী এবং অপকারী দুটো বিষয়ে আলোচনা করেছি। এখন আমরা যদি উপকারী দিকটা নিতে চাই, সেক্ষেত্রে আমাদের যদি কিছু প্রসিডিউর আমরা মেনটেন করি, কয়েকটা বিষয় মেনে চলি, তাহলে দেখা যাবে কি ইনশাআল্লাহ আমরা উপকারী দিকটাই পাচ্ছি, ক্ষতিকর দিক থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তো আমি সর্বপ্রথম গোশত মানে খাওয়া বন্ধ করার পরামর্শ দিব না। গোশত অবশ্যই খাবেন, কারণ এর বিশাল উপকার দিক আছে। তো এখন প্রথমত যে পরামর্শ থাকবে, একেবারে মেজর একটা পরামর্শ, সেটা হচ্ছে আপনি প্রথমত গোশত সবসময় না মাঝে মধ্যে খাবেন, গোশত সবসময় না মাঝে মধ্যে খাবেন। এর পরবর্তী হচ্ছে আপনি যে খাবারটা খাবেন সেটা অল্প অল্প পরিমাণে খাবেন, একসাথে অনেক খাবেন না। যে খাবারটাই খাবেন সেটা অল্প পরিমাণে খাবেন, অল্প অল্প করে খান। আপনি দু ঘন্টা পরে খান, যখন আপনার খুব খাবার ইচ্ছা হয় আপনি দু ঘন্টা পর পরে খান অল্প অল্প, কিন্তু একসাথে অনেক খাবার খাবেন না। তারপর হচ্ছে গোশতের মধ্যে যদি কোনো তৈলাক্ত বা যে চর্বি অংশ থাকে সেটাকে রান্না করার আগে কেটে ফেলে দেন। তারপর হচ্ছে আপনি যে এই যে খাবারটা গ্রহণ করবেন, এই খাবারটা অবশ্যই ভালো করে সেদ্ধ করে খাবেন, একদম নরম করে এই খাবারটা অবশ্যই ভালো করে সেদ্ধ করে খাবেন। তারপর হচ্ছে আপনার যে এখন কোরবানের সময় দেখা যায় কি আমাদের দেশে মানে অনেক ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার জন্য, অতিরিক্ত মুনাফার জন্য কিছু ডেক্সামিথাসন এস্ট্রাট্যাক্সের কিছু ইঞ্জেকশন গরুর মধ্যে পুশ করেন, যেটা কিনা মোটা তাজা হওয়ার জন্য। আসলে এটা তো মোটা তাজা হয় না, সে কি করে এই ডেক্সামিথাসন আপনার গরুর কিডনি সিস্টেমটাকে বন্ধ করে দেয়। যখন কিডনি সিস্টেমটাকে বন্ধ করে দেয় তখন দেখা যায় কি আমাদের মূলত রেনাল বা কিডনির ফাংশনটা হচ্ছে সে রক্তটাকে সাকিং করে সেখান থেকে ময়লাগুলো বের করে দেয়। তখন রক্ত আর সাকিং সে করতে পারে না, রক্ত ফিল্টারেশন করতে পারে না। যখন ফিল্টারেশন করতে পারে না তখন দেখা যায় গরুটা ফুলে ওঠে, নাউজুবিল্লাহ। এইভাবেই হচ্ছে আর কি, একটা বিষাক্ত গরু আমাদের সামনে মোটা তাজা কারণ হিসেবে উপস্থাপন হচ্ছে, অত্যন্ত গরিত কাজ। আল্লাহ আমাদেরকে এদের কাছ থেকে রক্ষা করুক। তো এই ধরনের গরু কোনোভাবেই খাওয়া যাবে না, কোনোভাবেই খাওয়া যাবে, কারণ গরুটা পুরোটাই বিষাক্ত। তারপর হচ্ছে আপনার শারীরিক কসরত, শারীরিক ব্যায়াম অবশ্যই করতে হবে। এখন এই ব্যায়ামটা কিরকম, আপনি শুধু হাঁটছেন এটা না, আপনার মিনিমাম ঘাম ঝরানো একটা হাঁটা 30 মিনিটের জন্য দিতেই হবে, যে হাঁটায় আপনার মিনিমাম ঘাম ঝরবে। তারপর হচ্ছে একেবারে সবসময় যে কোনো খাবারের সাথে আমরা বলি আঁশ জাতীয় খাবার, ফাইবার কন্টেনিং ফুড, আঁশ জাতীয় খাবার বেশি খাবেন। এখন প্রশ্ন আসতে পারে যে আঁশ জাতীয় খাবারটা কি, এক কথায় জবাব হচ্ছে যেটাতেই সবুজ কিছু আছে সেটাই আঁশ জাতীয়। ঠিক আছে, যেমন আপনি
সবুজ
শাকসবজি বলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে কামরাঙ্গা বলেন, অ্যাপল বলেন, যেটাই আপনার মানে যেখানে আশ আছে সেই খাবারটাই আপনার ডাইজেশনের জন্য খুব উপকারী। এরা টেনে টেনে আপনার সুন্দর সিস্টেমের ভিতরে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে আরো ইজি করে দেয়, ফলে আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকবে না। এরপরে হচ্ছে তাও যদি দেখা যায় আপনার এটা যাচ্ছে না, তখন আপনি ইসবগুলো বসি খাইতে পারেন। হ্যাঁ, এখানে আমরা ইসবগুলো বসি খাইতে যাওয়ার সময় আমরা যে ভুলটা করে থাকি, আমরা আগে পানিতে ইসবগুলো বসি দিয়ে ভিজাই রাখি, তারপর হচ্ছে সেটা যখন ফুলে তারপরে আমরা পানিটা খাই, এটা একটা ভুল কনসেপশন। আমরা এভাবে খাবো না। আমরা কি করবো, আয়দের মুখে নিয়ে পানি দিয়ে খেয়ে ফেলবো, অথবা ভাতের সাথে মিক্স করে আমরা যেভাবে তরকারি নিই এভাবে ইসবগুলো বসিটাকে লবণ হিসেবে নিয়ে আমরা খাবো। ঠিক আছে, জি, অপশন আমরা এর আগে যেটা করতাম এটা আমাদের কাছে ভুল তথ্য ছিল আর কি। আমরা চেষ্টা করবো এইভাবে খাওয়ার জন্য। তারপর হচ্ছে যারা ডায়াবেটিসের রোগী আছি আমরা ওদেরকে অবশ্যই এই গোশতটা থেকে দূরে থাকা উচিত। সর্বশেষ পরামর্শ আবারে থাকবে যে আমরা গোশতটা সবসময় না মাঝে মধ্যে খাবো, আর আঁশ গোশত যেদিন গোশত খাবো সেদিন অবশ্যই আঁশ জাতীয় খাবার খাবো। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইতে আমরা অনেক ভালো থাকবো, এই খাবারের উপকারী দিকগুলো আমরা বেশি পাবো ইনশাআল্লাহ।
আচ্ছা, এখন আমি অসুস্থ হয়ে গেলাম, পেটে একটু সমস্যা হয়ে যাচ্ছে, এখন দোকানের মধ্যে তো ঔষধ পাওয়া যাচ্ছে, তো আমি এনে ঘরে রেখে দিলাম, এগুলো আমি খেয়ে নিলাম, আপনি কি পরামর্শ দিবেন? এরকমই করবো না অন্য কিছু পদ্ধতি অবলম্বন করবো? যদি আমার শারীরিক অসুস্থতা,
আপনার শারীরিক অসুবিধা যদি বা কোনো ধরনের সমস্যা দেখা দেয়, সর্বপ্রথম আপনার কাছে আমার পরামর্শ থাকবে আপনি আপনার নিকটস্থ ডক্টরের কাছে যাবেন, কোনোভাবে আপনি ফার্মেসিওয়ালা বা এদের কাছে যাবেন না। দেখা যায় কি যে আপনি বলেছিলেন হাকিম সাহেব হাত ধরলেই রোগের ধরনটা বুঝে যাচ্ছেন, ফার্মেসিওয়ালা সে জাস্ট কয়েকটা ড্রাগের ইউজ সম্পর্কে জানে। এখন দেখা যায় একটা ড্রাগের আপনি গিয়েছেন পেট ব্যথা নিয়ে, সে একটা ড্রাগ দিল, সে জানে এটা পেটের ব্যথা, পেট ব্যথার ওষুধ, কিন্তু আপনার রোগটা হচ্ছে ওই রোগের সাথে ড্রাগটা কন্ট্রাইন্ডিকেটেড, মানে আপনি যদি এই ওষুধটা খান আপনার পেটে যে রোগ সমস্যাটা সেই সমস্যাটা মানে আরো অতিরিক্ত হয়ে যাবে,
শুধু তো কমবে কিন্তু
ব্যথা তো কমবে না, দেখা যাবে অনেকাংশ ক্ষেত্রে এটা আরো খারাপ আকার ধারণ করবে। মানে একটা ড্রাগের মিনিমাম 10-15 ইন্ডিকেশন থাকে, ইন্ডিকেশন মানে ইউজ থাকে, আবার কন্ট্রাইন্ডিকেশন মানে হচ্ছে অ্যাবসলুটলি একটা হারাম ওই রোগের জন্য, তো এরা এই জিনিসটা ডিফারেন্সিয়েট করতে পারে না, তো এটা অবশ্যই ডক্টর করতে পারেন এবং এটা ডক্টরের ডিউটি।
লক্ষণ দেখে না ওষুধ দিবেন,
অবশ্যই অবশ্যই আগে রোগ ডায়াগনোসিস হবে, তারপর হচ্ছে লক্ষণ দেখে এই বিভিন্ন ভাবে ডক্টর তার প্রেসক্রাইব করেন। হ্যাঁ,
মানে সবকিছু জিজ্ঞাসা করবেন, তার রোগ কি রয়েছে, তার এই রোগ সম্পর্কে সে নিজেরটা দেখবে, বংশটা দেখবে, অনেকগুলো
বিভিন্ন হিস্ট্রি গেটে হিস্ট্রি গুলা নিয়ে তারপর হচ্ছে প্রবাবল ডায়াগনোসিস, তারপরে কিছু ইনভেস্টিগেশন করে তিনি একটা ডায়াগনোসিসে পৌঁছান, তারপরে গিয়ে প্রপার ট্রিটমেন্টটা হয়। আর এটাই হচ্ছে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের প্রোটোকল, এটাই হচ্ছে পদ্ধতি। আর এর মাঝখানে যদি আমরা মানে ফার্মেসিওয়ালার কাছে বা আপনার একটু সমস্যা হয়েছে আমি তার কাছে গেলাম বা নিজে একটা বা ইন্টারনেট গেটে একটা ওষুধ নিয়ে নিলাম, তাহলে মানে বিষয়টা আমাদের হিতে বিপরীত হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা, এজন্য ডক্টর সাহেবের পরামর্শ হচ্ছে যে আপনি অসুস্থ হলে নিশ্চয়ই একজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আপনার রোগ শনাক্ত করে ওই অনুযায়ী ঔষধ সেবন করবেন। আর হেকিম সাহেবের পরামর্শ হচ্ছে যে আপনি হেকিম সাহেবের কাছে এসে আপনার রোগ সম্পর্কে বলে হেকিমই যদি দাওয়া হেকিমই যদি ঔষধ আপনি খেতে যাচ্ছেন তাহলে তার কাছ থেকেই অবশ্যই আপনাকে দেখে শুনিয়ে তারপরে আপনাকে নিতে হবে। নিজে নিজে আপনি বই পড়লেন, অনেক বই রয়েছে, যেমন আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়ায় লিখিত একটি কিতাব হচ্ছে ঘরোয়া চিকিৎসা, এর মধ্যে অর্থাৎ হেকিমির মতো অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে, আপনি এই রোগের জন্য এইরকম এরকম ঔষধ বানিয়ে নিজে খেতে পারেন। কিন্তু এর শুরুতেই আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলী লিখে দিয়েছেন আপনি অভিজ্ঞ হেকিম এবং বিশেষজ্ঞ ডক্টর ছাড়া এই ঔষধগুলো সেবন করতে যাবেন না, গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। সেজন্য পরামর্শ থাকবে আমাদের যে কোনো রোগ হোক না কেন আমরা কী করব, বিশেষজ্ঞ ডক্টরের কাছে গিয়ে আগে আমাদের রোগ মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যেভাবে করে, মাথা থাকলে ব্যথা থাকবে, এই যে শরীর থাকলে অসুস্থ হওয়াটাই স্বাভাবিক, আর অসুস্থ হলে এর ফজিলত রয়েছে অনেক। আল্লাহু আকবার কাবীরা। আমরা অসুস্থ হলে কি হয়ে যাই, অসুস্থ হলে আমরা আমাদের শরীর হাত পা এগুলো ব্যথা হয়ে যায়, ই হয়ে যায়, আমরা অস্থির হয়ে যাই, কারো জ্বর আসলে আমরা জ্বরকে মন্দ বলা শুরু করে দেই, অসুস্থ হলে আমরা মানে হায় হুতাশ করে ফেলি, অভিযোগ অনুযোগ করে থাকি, আমি অসুস্থ হয়ে গেলাম, এটা হয়ে গেল কেন, এটা হয়ে গেল কেন, আমি কি করলাম যার কারণে অসুস্থ হয়ে গেলাম। মনে রাখবেন অসুস্থ ব্যক্তির অনেকগুলো ফজিলত কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। হাদিসে পাকের মধ্যে রয়েছে রহমাতুল্লাহ আলামিন শাফিউল মুসলিমিন হুযুরিপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দাকে অসুস্থতার মাঝে লিপ্ত রাখেন যতক্ষণ তার সমস্ত গুনাহ মোচন করে দেয়া না হয়। সুবহানাল্লাহ। এরপরে আত-তারগীব ওয়াত-তারহীব চতুর্থ খণ্ডের মধ্যে এসেছে, যখন মুমিন অসুস্থ হয় তখন আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এভাবে পবিত্র করে দেন যেভাবে বাটি লোহা থেকে মরিচা পরিষ্কার করে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। বিশেষ করে মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বাল চতুর্থ খণ্ডের মধ্যে এসেছে, যখন আল্লাহ তাআলা কোনো মুসলমানকে শারীরিক কষ্টে লিপ্ত রাখেন তখন ফেরেশতাকে বলেন যে যেসব নেক আমল সে সুস্থ থাকা অবস্থায় করত তা এখন তার জন্য লিখে দাও, অথবা যদি আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন তখন তার গুনাহ মুছে যায় এবং সে পবিত্র হয়ে যায়, আর যদি তার মৃত্যু এসে যায় তবে তাকে ক্ষমা করে দেয়া হয় এবং তার উপর দয়া করা হয়। বুখারীর মধ্যে রয়েছে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাদিসে কুদসি বলা আল্লাহ তাআলা ইরশাদ, সুবহানাল্লাহ বিহামদিহি, যখন আমি আমার কোনো বান্দার চোখ এর জ্যোতি নিয়ে নেই, কেউ অন্ধ হয়ে গেল চোখের জ্যোতি নিয়ে নিল, অতপর সে তাতে ধৈর্য ধারণ করে তবে চোখের পরিবর্তে তাকে জান্নাত প্রদান করব। সুবহানাল্লাহ। রোগীর গুনাহ এভাবে ঝরে যেভাবে গাছের পাতা ঝরে যায়, এ হচ্ছে অসুস্থতার যে ফজিলত। আমরা অসুস্থ হলেই কেবল অধৈর্য হয়ে যাই, অভিযোগ অনুযোগ করা শুরু করে দেই, আল্লাহ তাআলা ইবাদত আমরা ছেড়ে দেই, না এভাবে করা যাবে না। এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি মাথা ব্যথা শুরু হয়ে গেল, তখন সে এর সুক্রিয়া স্বরূপ নফল নামাজ পড়া শুরু করে দিলেন, বললেন যে এই রোগ তো আম্বিয়া কেরামদের হতো, আমি না চাইতেই আল্লাহ তাআলা আমাদেরকে আমাকে এই রোগ দান করেছেন, এই মানে খুশিতে সে নফল নামাজ পড়া শুরু করে দেয়। আর আমাদের অবস্থা কি, একটু মাথা ব্যথা, আহ মাথা ব্যথা, জ্বর, খেতে পারছি না, শুতে পারছি না, শরীর ব্যথা, এই রোগ সেই রোগ, অর্থাৎ অভিযোগ অনুযোগ করা শুরু করে দিই। যাই হোক, আমাদের রোগ হলে রোগ মুক্তির জন্য অবশ্যই আমরা ডক্টরও দেখাবো, হেকিম সাহেবের কাছেও যাবো, ঘরোয়া চিকিৎসাও নিব, পাশাপাশি রুহানি চিকিৎসাও আমরা নিতে ভুলবো না অবশ্যই। মাদানী সাহেব দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামের একটি বিভাগ মক্তুবাত দাবিদাতে আত্মারিয়া, এর মাধ্যমে যারা পরেশানগ্রস্ত উম্মত রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মত রয়েছে তাদের জন্য আলহামদুলিল্লাহ ফি সাবিলিল্লাহ এই মজলিসের মাধ্যমে, এই বিভাগের মাধ্যমে খিদমত করা হয়। আসুন তাবিজাতে আত্তারের মাধ্যমেও আজকের যে আমরা বিষয় আলোচনা করেছি, যে বিষয়টা পেটের সমস্যা, স্টোমাকের সমস্যা, এই সমস্যা থেকে বাঁচার জন্য, কারো পেটে ব্যথা হলো, কারো পেটে সমস্যা হলো, তার জন্য আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর মধ্যে উল্লেখ করেছেন, যারা কারো পেটে সমস্যা হলে সে যেন আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া আজিমু সাতবার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেন, ইনশাআল্লাহ তাআলা তার পেটের রোগসমূহ থেকে মুক্তি হবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমরা আমল করি, ডক্টর সাহেব যা বললেন তার উপর আমরা আমল করি, হেকিম সাহেব যা বললেন তার উপর আমরা আমল করি, সর্বোপরি আমরা যা কিছু করি না কেন নিজেকে সুস্থ রাখার জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। নিজের এখন যা পেলাম তা খেয়ে নিলাম, এখন এটা পেলাম খেলাম, এটা পেলাম খেলাম, সেটা পেলাম খেলাম, খেতেই থাকলাম, তাহলে আমাদের অবস্থা কোথায় দাঁড়াবে? সেজন্য পরামর্শ হচ্ছে পরিমিত খাবার খাবো, নিজের শরীরের যত্ন নিব, যাতে করে আল্লাহ তাআলার ইবাদত বন্দী বেশি বেশি করতে পারি, নিজেকে সুস্থ রাখতে পারি। আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক। মাদ্রাসা দর্শকবৃন্দ, আমরা আবারও এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব, আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমরা কি করব, কি করতে পারি, ডক্টর পরামর্শ, হেকিম সাহেব পরামর্শ, মাদানী চ্যানেলের এটাই কাজ যেন আমরা সুস্থ থাকি, আমরা যেন ভালো থাকি, আমরা যেন আল্লাহ তালা ইবাদত বন্দী করি, গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি। এই প্রয়াসের মাধ্যমেই আজকের আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তো আগামী অনুষ্ঠানে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ সঙ্গেই থাকুন মাদানী চ্যানেল, দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় এখন বিদায় নিব।
ডাক্তারের সাথে কিছু খোঁজ।